হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ঢাকা, চট্টগ্রাম ও কলকাতা পুরসভা নির্বাচন, আর সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
এইমাত্র যেমনটি কিনা শুনলেন শতরূপা বড়ুয়া, যেমনটি কিনা বললেন, ঢাকা, চট্টগ্রাম ও কলকাতা পুরসভার নির্বাচন, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি 1422 বঙ্গাব্দের প্রথম হ্যালো ওয়াশিংটন, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে সাবেক নির্বাচন কমিশনার, নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদ জানিপপের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ, রয়েছেন কলকাতা থেকে হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চিফ, সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, বিশ্লেষক বরুণ দাশগুপ্ত। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ, এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, কল করছেন ঢাকা থেকে শাহানা নাসের। হ্যালো,
বেশ কিছুদিন ধরে অচল অবস্থার পর সিটি কর্পোরেশনের নির্বাচন যেন নতুন হাওয়া বয়ে আনলো, দেশ যেন আবার প্রাণ পেল, সবকিছু সচল হলো। এই নির্বাচনের দিকে সবাই চেয়ে আছে একটা কিছু ভালো হোক। বেশ কয়েকজন নবীন ও সম্ভাবনাময় প্রার্থী দাঁড়িয়েছেন, যাদের কাছে আমাদের অনেকেরই অনেক আশা আছে। তবে নির্বাচন যদি হয়, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা থাকে। নির্বাচন কমিশনের নিশ্চিত করতে হবে সব রকম কালো টাকা বা পেশি শক্তির ব্যবহার বা সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার যেন না হয়, এটাও নিশ্চিত করতে হবে, যাতে করে কোনো বেআইনি অস্ত্র কারো কাছে না থাকে এবং অযথা পুলিশের হয়রানি যেন কোনো প্রচারণায় বাধা সৃষ্টি না করে। এর জন্য দরকার হলে সামরিক বাহিনীর সাহায্য নিতে হবে। আমরা আশা করব নির্বাচন কমিশনের আমাদের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে আমাদের আবারও আশাবাদী হতে সাহায্য করবে। ধন্যবাদ।
প্রত্যাশা পূরণ, নির্বাচন নিয়ে আশা আশঙ্কা, এসব নিয়ে শাহানা নাসিরের মন্তব্যের ওপর মন্তব্য করবেন জেনারেল সাখাওয়াত।
ধন্যবাদ। শাহানা নাসির, আমি ঠিক জানি না উনি ঢাকা কোন সিটি কর্পোরেশনের ভোটার, উত্তীর্ণ দক্ষিণ, আপনারা জানেন ঢাকা বিভাগে বিভক্ত হয়ে আছে, বিভক্ত হয়েছে, একটা সিটি কর্পোরেশন ছিল, এখন দুটো সিটি কর্পোরেশন।
শাহানা নাসির খুব সম্ভবত ঢাকা উত্তরের,
ঢাকা উত্তরের হন বা ঢাকা দক্ষিণের হন, আমার মনে হয় একজন ভোটার হিসাবে ওনার বক্তব্যটা যেটা শুনলাম এটাই কিন্তু প্রত্যেকটি ভোটারের এখন প্রশ্ন। বিশেষ করে বাংলাদেশে বিগত প্রায় তিন মাস, বিশেষ করে 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনের পরে যে সিচুয়েশন, পলিটিক্যাল একটা সংঘাতময় পরিস্থিতির ভিতরে ছিলাম, বছর খানিক পরে প্রায় তিন মাস অনেক প্রাণহানি হয়েছে, নির্বাচনের আগেও অনেক প্রাণহানি হয়েছে, একটি বড় দল নির্বাচনে যায়নি এবং 5 জানুয়ারি নির্বাচন নিয়ে দেশে এবং বিদেশে অনেক প্রশ্ন আছে। যদিও বলা হয় যে 40% 153টি আসন কিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, আনপ্রেসিডেন্টেড, এইসব ব্যাকগ্রাউন্ডের ভিতরে দুটি বড় দলের সংঘাত, সরকারি এবং যে দলটি নির্বাচন বয়কট করেছে তাদের সাথে এই সংঘাতে প্রায় 100 উপরে প্রাণহানি ঘটেছে পুলিশের গুলিতে এবং পেট্রোল বোমায়। এই পরিস্থিতির ভিতরে এই তিনটি নির্বাচন বাংলাদেশে, বাংলাদেশের দুটি বৃহত্তর শহর রাজধানী এবং যখন নির্বাচনটি হচ্ছে, স্বভাবতই এই পরিস্থিতি থেকে অনেকটা ইজ আপ হয়ে আছে, এখন এই নির্বাচন ঘিরে পরিস্থিতি স্বাভাবিকের পথে, কিন্তু প্রশ্ন, বড় প্রশ্ন এখনো ভোটারদের মনে যে এই নির্বাচনটি কেমন হবে, কারণ এই নির্বাচনের ফলাফল যখন হবে সেটাই বা কেমন হবে। এই প্রশ্নগুলো কিন্তু সাহারা নাসিরের অত্যন্ত সংগত, আর এগুলোই আমরা প্রতিদিন ফেস করছি। ইলেকশন কমিশন বারবার বলছে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, তো আমার কিছু অবজারভেশন আছে এখানে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার যে ধরনের কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো এখনো ফুলফিল হয়নি।
জি, আমরা এখন যাচ্ছি প্রফেসর কলিমুল্লার কাছে। আপনি তো জানি পপ বাংলাদেশ জাতীয় নির্বাচন পর্ষদের, পর্যবেক্ষণ পর্ষদের সভাপতি, আপনি কিছু যোগ করবেন শাহানা নাসিরের মন্তব্যের সঙ্গে? প্রফেসর কলিমুল্লা,
ধন্যবাদ। আমি মনোযোগ দিয়ে মন্তব্য শাহানা সেটি শুনছিলাম। এর সঙ্গে যে বিষয়টি যোগ করা যায় সেটি হচ্ছে যে দীর্ঘ প্রত্যাশিত যে নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন ঘিরে, তা কিন্তু বারংবার কমিশন উদ্যোগ নেওয়া সত্ত্বেও সেসব দিয়ে আয়োজন করা যায়নি। ফলে বিভক্ত ঢাকার আগে যে যুক্ত ঢাকা ছিল তাও ওভারডিউ আপনার ছিল নির্বাচনটি, সেই কারণে চট্টগ্রামের সঙ্গে তুলনা চলে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কিছুটা সময় আগেই হয়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখছি রেগুলার ইন্টারভ্যালেই কিন্তু নির্বাচনের চর্চাটা অব্যাহত ছিল। তো ফলে ঢাকার এই দুই অংশে বিভক্ত যে সিটি কর্পোরেশন, তাদের নির্বাচন সবার নজর কেড়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর হঠাৎ করে এই জাম্প স্টার্ট যে ক্যাম্পেইন সেটিও সবার মনে দাগ কেটেছে। আর দেশে যে প্রিভেইলিং পলিটিক্যাল সিচুয়েশনটা ছিল তাতে এক ঘরা জল ঢেলে দেওয়ার মতো কাজ হয়েছে।
হ্যাঁ, বরুণ দাশগুপ্ত, আপনি যেমনটি কিনা শুনলেন প্রফেসর কলিমুল্লার কাছ থেকে এবং জেনারেল সাখাওয়াতের বক্তব্যে, ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার দুটি সিটি কর্পোরেশন, উত্তর এবং দক্ষিণের নির্বাচন এবং সেই সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে যথেষ্ট প্রচুর বিস্তর আশা প্রত্যাশা এবং একই সঙ্গে আশঙ্কাও রয়েছে জনমনে বিভিন্ন মহলে, যেমনটি কিনা আমরা শুনলাম এবং যেমনটি কিনা শাহানা নাসির বক্তব্যে ফুটে উঠল। আমরা মনে করছি যে কলকাতা পুরসভার নির্বাচন নিয়েও আশা প্রত্যাশা এবং রাজনৈতিক মহলে আশঙ্কাও কিছু কিছু থেকে থাকতে পারে, আলোকপাত করবেন?
দেখুন, কলকাতা পৌরসভার নির্বাচন নিয়ে ইতিমধ্যে কিছু জনমত সমীক্ষা বেরিয়েছে। সেই জনমত সমীক্ষার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এটা নয় যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল আবার কলকাতা কর্পোরেশন দখল করবে, সেটা তাৎপর্যপূর্ণ নয়, কারণ সেটা মোটামুটি জানাই ছিল, ইট ওয়াজ এ ফোরগন কনক্লুশন। যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে গত বছর লোকসভা নির্বাচনের সময় বিজেপি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে মিলিয়ে যা ভোট পেয়েছিল সেটা ছিল প্রায় 23.6%, সেটা এবারে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, 12% হচ্ছে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এবারে সামনে আসছে বাম ফ্রন্ট, এবং তৃণমূলের যদি ধরুন 103-104 হয় তো বাম ফ্রন্টের 30-31, তার অনেক পেছনে হচ্ছে বিজেপি, সে মাত্র 6 পাচ্ছে, কংগ্রেস আরো কম 4, কংগ্রেস প্রায় মুছেই গেছে এখান থেকে। তো এবং আরেকটা জিনিস প্রমাণ হয়েছে এই নির্বাচনী প্রচার অভিযানের মধ্যে দিয়ে, যে সারদা চিটফান্ডের কেলেঙ্কারি নিয়ে বিরোধী পক্ষ বিজেপি এবং সিপিএম উভয়ই তৃণমূলের বিরুদ্ধে যে প্রবল প্রচার করেছে, সাধারণ মানুষের মনে, ভোটদাতাদের মনে সেটা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। না পারার কারণ আমার ধারণা যে এখন মানুষ মোটামুটি বুঝে গেছে যে কোন নির্বাচন অংশগ্রহণকারী দলই পুরোপুরি নির্দোষ নয়, করাপশন বা দুর্নীতি অল্প বিস্তর সকলেরই মধ্যে আছে, কাজেই সেটা থাকবে, এটা ধরে নিয়ে বিচার করতে হবে। তো সেখানে তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ঐতিহ্যগত ভাবে সাম্প্রদায়িকতা বিরোধী, সমস্ত সাম্প্রদায়িক দলের বিরোধী। গতবারে একটা বিশেষ কারণে, গতবারে মানে 2015 সালে সে কংগ্রেস পরিচালিত ইউপিএ গভর্নমেন্টের প্রচুর দুর্নীতির ফলে একটা বিরূপ ধারণা সর্বত্র সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার অ্যাডভান্টেজ নিয়ে বিজেপি অনেকটা ভোট পেয়েছিল। কিন্তু এবারে গত এক বছরের মধ্যে যা হয়েছে দিল্লিতে, ওরা কিছুই করতে পারলেন না, তার ফলে সেটা আবার ফিরে এসছে বিজেপির বিরুদ্ধে, এবং কংগ্রেস আর কংগ্রেস না তৃণমূল কংগ্রেস আর বামফ্রন্টের মধ্যে। তো অবস্থাটা এই যে মোটামুটি ধরুন 103-104 সিট পাবে তৃণমূল, তারপরে সেকেন্ড হচ্ছে বামফ্রন্ট 31টার মতো পাবে, আর বিজেপি পাবে গোটা 6, কংগ্রেস আরো কম 4। কাজেই এইটা একটা আমি বলবো পজিটিভ ডেভেলপমেন্ট, যে শাসক দল তৃণমূলের প্রধান বিরোধী হিসেবে কলকাতা শহরে অন্তত বেরিয়ে আসছে বামফ্রন্ট, এবং বিজেপি অনেক পেছনে পড়ে গেছে, কংগ্রেস বলতে গেলে নেই। এবার আমার ধারণা কলকাতা যেহেতু পশ্চিমবঙ্গের নার্ভ সেন্টার, অতএব এই প্যাটার্নটা পশ্চিমবঙ্গের অন্য পৌরসভা নির্বাচন যেগুলো আপনার 25 এপ্রিল হচ্ছে, সেখানেও মোটামুটি এই প্যাটার্নটাই রিফ্লেক্টেড হবে বলে আমার নিজের ধারণা।
জি বরুণ দাশগুপ্ত, আপনার বক্তব্য থেকে কলকাতা পৌরসভা নির্বাচনের পটভূমি পরিস্থিতির একটা মোটামুটি চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠল। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের পরবর্তী কলার মিরের সরাই চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি,
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে জনমনে স্বস্তি ও শান্তির। দেশের বৃহত্তম বিভাগীয় শহরে 3 সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীগণ নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে সক্ষম হলেও বিপদে পড়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীগণ, কারণ মামলার বোঝা কাঁধে নিয়ে তারা জনসম্মুখে আসতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলা হলেও তা আমলে নেওয়া হচ্ছে কিনা, এবং বিষয়টি বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা।
জি, আমরা খবরাখবরে দেখেছি, টেলিভিশনের পর্দাতেও দেখেছি যে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে যেমন মির্জা আব্বাস বেশ গোড়া থেকেই পর্দায় আসছিলেন না, জনসমক্ষে আসছিলেন না, মাত্রই দেখা গিয়েছে তাকে টেলিভিশনের পর্দায়। তো প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আলোকপাত করবেন।
দেখুন, মির্জা আব্বাস বিষয়টি মূলত আদালত প্রকৃতি, এবং একটা বিভক্ত রায় আমরা পেয়েছি, এবং এটি হতে অর্থাৎ বেঞ্চ পরিবর্তন করে এটার একটা সুরাহা পেতে যথেষ্ট সময় লাগবে, এবং সেই সময়টা খুব ক্রুশিয়াল ক্যান্ডিডেট জন্য। ফলে এখন যে কায়দায় তার পক্ষ থেকে ক্যাম্পেইনটা চলছে, সহধর্মিনী করছেন, সেটি আমার ধারণা অব্যাহত থাকবে। আর আমাদের নির্বাচনের ইতিহাসে প্রচুর দৃষ্টান্ত আছে যে বাহিন্দাবাদ থেকেও বিপুল ভোটে প্রার্থী জয়লাভ করবার। সুতরাং যদি জনগণের সমর্থন থাকে তাহলে এতে কুপিত হওয়ার খুব একটা কারণ আছে বলে আমি মনে করি না।
জি জেনারেল সখাওয়াত, আপনি তো নির্বাচন কমিশনে ছিলেন নিজেই, মির্জা আব্বাসের পক্ষ থেকে তার সহধর্মী নেই যে নির্বাচনী প্রচারণা করছেন, এটা নির্বাচনের দিক থেকে কতখানি প্রভাব রাখতে পারে বলে আপনার মনে হয়?
দেখুন, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। কলকাতা পৌরসভা নির্বাচন সম্বন্ধে যা শুনলাম আমি, আমাদের এখানে নির্বাচনটা কিন্তু কলকাতার পৌরসভার মতো নয়। কলকাতায় যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয় বা ভারতে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনগুলো হয় সেগুলো কিন্তু দলীয় ভিত্তিক নির্বাচন। দলীয় ভিত্তিক নির্বাচনে এক ধরনের ফোরকাস্ট করা যায়। বাংলাদেশের নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিক নয়, এগুলো নির্দলীয়। তবে নির্দলীয় হলেও স্বভাবতই দলের প্রভাব থাকে। এবার একটু দলের সংশ্লিষ্টতা খুব বেশি হয়ে গেছে। কাজে এখানে প্রশ্নটি উঠেছে বিএনপি এবং আওয়ামী লীগ, যদিও আবার আমি বলছি আইনগত ভাবে এটা নির্দলীয় নির্বাচন, এখানে বিএনপি বা আওয়ামী লীগের প্রশ্ন ওঠার কথা নয়, এখানে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের প্রশ্ন ওঠার কথা। এখন বিএনপি আওয়ামী লীগের যে দ্বন্দ্বটি চলছে এবং এই যে দলের এখন প্রকাশ্যে দলের সাপোর্ট চলে আসছে তাদের দাবিরই যেটা নেত্রীদের সামনে রেখে, এই প্রকাশ্যে আসার কারণে আমরা বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে একটা আবার এই নির্বাচন নিয়ে এক ধরনের কুটির চাল আমরা দেখছি। এখানে এটি সত্যি কথা যিনি মীরের সরাই থেকে বলেছেন যে বেশিরভাগ বিএনপির কর্ম যারা লিডার আছেন, মাঝারি এবং ফিল্ড লেভেলের লিডার, উচ্চ পর্যায়ের লিডার, বেশিরভাগই কিন্তু এখনো বিভিন্ন কারণে জেলে আছে। অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অনেকের বিরুদ্ধে চার্জশিট হয়নি, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়নি। মির্জা আব্বাসের দেশ ব্যাপারে 40টির উপরে তার বিরুদ্ধে মামলা আছে এই সরকারের সময়ের, এবং এই মামলার ভিতরে 2-3টি মামলায় তাকে আদালতে হাজির হওয়ার কথা, দুদকের বা এন্টি করাপশনের মামলার যেটি আছে। এখন তিনি এতদিন প্রকাশ্যে আসেননি, তিনি বৈধ একজন প্রার্থী, তিনি প্রকাশ্যে এসেছেন। যেরকম প্রফেসর কলিমুল্লাহ বললেন যে আজকে যে রায়টি বিভক্ত হয়েছে এটা চিফ জাস্টিসের কাছে যাবে, মানে এটা ফেস কি হবে সেটা আমরা এখনো জানি না। তবে এই ধরনের এক্সাম্পল কিন্তু আগেও ছিল যেখানে মূল প্রার্থী জেলে ছিলেন এবং তার সহধর্মিনী এক ধরনের প্রচারণা করেছেন, এবং বাংলাদেশে যেটা দেখা গেছে একটা সিম্পেথি ওয়েভ তৈরি হয়। এখন যখন বিএনপিও নির্বাচনে চলে এসছে এবং বেগম খালেদা জিয়া নিজে বের হচ্ছেন, সেখানে এখন বলা যায় না যে এই ওয়েভটা তিনি তৈরি করতে পারবেন কি পারবেন না। আমি এক্স ইলেকশন কমিশনার মনে করি যে এখানে হয়তো কিছুটা রোল প্লে করতে পারত হয়তো নির্বাচন কমিশন, যে জামিনের জন্য করতে তো বলা যাবে না, কিন্তু সরকারের যে প্রতিনিধি আছেন অ্যাটর্নি জেনারেল তার সাথে হয়তো আলাপ করা যেতে পারত। আমি করেছি কিনা আমি জানি না, হয়তো করা যেত। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ডের তৈরি করার যে ইলেকশন কমিশনের অভিপ্রায় সেটি প্রকাশিত হতো, হয়তো হতো হয়তো হতো না। তারপরেও এখন অভিযোগ আছে যেহেতু বেশিরভাগ বিএনপি কর্মীরা পলাতক না হয় তারা দৌড়ের উপরে আছেন, সেখানে তাদের সমর্থিত প্রার্থীদের অভিযোগ হচ্ছে যে তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না।
এই লেভেল প্লেইং ফিল্ড এটা সম্পর্কে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এটা অনেকটা আপেক্ষিক ব্যাপার। যেমন একজন প্রার্থী ঢাকা উত্তরের আনিসুল হকের এক বক্তব্যে আমরা শুনেছি যেখানে উনি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে প্রভাব, যে জনপ্রিয়তা বা যে আছে যে ইমেজ, তাতে লেভেল প্লেইং ফিল্ড উনি একটু সংশয় ব্যক্ত করেছেন, বিশেষ করে মিডিয়ার ব্যাপার নিয়ে। তো এটা কতখানি
দেখুন, ওনার 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 বক্তব্যটা আমি সরাসরি শুনিনি, আমি টেলিভিশনে খণ্ডিত শুনেছি। আমার মনে হয় ওনার এই বক্তব্যটা মোটেও সঠিক নয়, এই কারণে ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্টে যা আছে সেখানে বার করা হয়েছে মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য এবং ওই সমপর্যায়কে। লাকিলি অর আনলাকিলি বেগম খালেদা জিয়া এখন মন্ত্রী পর্যায়ে কেউ নন, কারণ তিনি পার্লামেন্টের সদস্য নন, তিনি অপোজিশন লিডারও নন। কাজে ওনার ওই অ্যাডভান্টেজটা আন্ডার দ্য ল, ওই অ্যাডভান্টেজটা রয়েছে। শুধু ওনার নয়, বিএনপির যারা উচ্চ পদাধিকারী তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে তাদের সমর্থিত প্রার্থীদের সাপোর্ট করার। এটা কিন্তু আইনসিদ্ধ, যে আইনসিদ্ধ যদি হয়ে থাকে তাহলে এখানে ভারসাম্য কতখানি ব্যাঘাত ঘটলো কি ঘটলো না, প্র্যাকটিক্যালি ইয়েস, কিন্তু আইনসিদ্ধ ভাবে এটা কিন্তু কোনোভাবেই আইনের ব্যতিরেকে নয়। লেভেল প্লেইং ফিল্ডটা তখনই হয় যখন আইন বহির্ভূত কিছু করা হয় অথবা এমন কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় যেই ব্যবস্থাতে একজন প্রার্থী নিজেকে কিছুটা দুর্বল মনে করে।
জি, আমাদের পরবর্তী কলার পশ্চিমবঙ্গ ভারত থেকে কল করছেন কলকাতার পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় বলছি।
নমস্কার।
ভারতবর্ষের পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতা অঞ্চল থেকে। আমাদের এখানে এখন পৌর নির্বাচনের জন্য মেতে উঠেছে তার নানা রকম আঙ্গিক রয়েছে। প্রথম এবং প্রধান আঙ্গিক যেটা সেটা হচ্ছে নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবার চাহিদা যেমন যেমন বাড়ছে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তেমন ভাবে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারেরও প্যাটার্ন বদলে বদলে যাচ্ছে। এই নকশা বদলের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা এবং মিশে থাকা গোপন ক্ষোভ অথবা হতাশা এই পৌর নির্বাচনকে অবশ্যই আরো বেশি রঙিন করে তুলবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা এই পরিষেবার উপর আলোকপাত করার জন্য যাচ্ছি বরুণ বাবুর কাছে।
পরিষেবা একটা সমস্যা ঠিকই, বিশেষ করে পৌর নির্বাচনে।
কিন্তু কতখানি গুরুত্বপূর্ণ এই নির্বাচনে?
এই নির্বাচনে
এই বিশেষ
গুরুত্ব আছে খানিকটা, কিন্তু এই নির্বাচনটা আমার ধারণা কলকাতা কর্পোরেশনের নির্বাচনটা পুরোপুরি রাজনৈতিক নির্বাচন। তিনটি বিরোধী শক্তির মধ্যে সংঘাত, তৃণমূল, বামফ্রন্ট এবং বিজেপি, এইটি রাজনৈতিক সংঘাতটাই ডমিনেট করছে। অন্যান্য যেগুলো আছে সেগুলো তাৎপর্য একেবারে নেই বা লোকাল ফ্যাক্টর কাজ করছে না, এই কথা আমি বলছি না, কিন্তু মেইনলি এই জিনিসটাই করছে। আর বিজেপির পক্ষে বড় ডিসঅ্যাডভান্টেজের কারণটা হচ্ছে, একটা কারণ আগে বলেছি, এবারে দ্বিতীয়টা বলছি। এবারে টিকিট ডিস্ট্রিবিউশন নিয়ে বিজেপির রাজ্য অফিসের সামনে যে ধরনের মারপিট চলেছে দিনের পর দিন, রাজ্য সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তাতেও কিন্তু বিজেপির যেটুকু সম্ভাবনা ছিল সেটা অনেকখানি ধাক্কা খেয়েছে। তো এই ব্যাপারগুলো, রাজনৈতিক ব্যাপারগুলোই প্রধান স্থান নিয়েছে, না হলে এটা হতো না। আমি একটা উদাহরণ দিই, মালা রায় তিনি বরাবর কংগ্রেসের হয়ে দাঁড়াতেন এবং তাকে তৃণমূল কিছুতেই হারাতে পারে। এইবারে মালা রায় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন কারণ তিনি মনে করছিলেন যে তার পক্ষে এইবারে আর কংগ্রেসের প্রার্থী হয়ে জেতাটা সম্ভব না। কাজে এর থেকে বুঝতে পারছেন মালা রায় ব্যক্তিগত ভাবে অত্যন্ত জনপ্রিয় সেই এলাকায়, কিন্তু যেহেতু পলিটিক্সটাই এখন ডিটারমিন করছে সেই জন্য তিনিও তৃণমূলে যোগ দিয়েছেন। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। লোকাল ইস্যু আছে, স্থানীয় ইস্যু আছে, কিন্তু মেইন লড়াইটা হচ্ছে রাজনৈতিক লড়াই, এটা আমার ধারণা।
জি, আমি এখন যে কথাটা বলতে চাইছি সেটাকে কোনোভাবেই আমাদের মন্তব্য হিসেবে নেবেন না বলে আমি শ্রোতাদের অনুরোধ করছি। এটা আমাদের অবজারভেশন সংবাদ সংস্থা হিসেবে। সেটা হলো যে কলকাতার পৌরসভা নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন, কোনো সন্দেহ নেই। ঢাকা এবং চট্টগ্রাম, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচন অনেকাংশেই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পেয়ে থাকে এবং এবারে বিশেষ করে পাচ্ছে বলে অনেকে মনে করেন। তো আমরা কলকাতা পৌরসভার নির্বাচনে এবারে যেটা শুনতে পাচ্ছি তাতে হচ্ছে যে মহিলাদের সংখ্যাধিক্য প্রার্থীদের এবং উচ্চশিক্ষিতা মহিলাদের সংখ্যাধিক্য প্রার্থীদের মধ্যে, এ ব্যাপারে আলোকপাত করবেন বরুণবাবু?
হ্যাঁ, মহিলাদের সংখ্যা অনেক বেশি এবারে। সেটা কংগ্রেস কংগ্রেস বলছি, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট উভয়ের মধ্যেই আছে, কিছু বিজেপির মধ্যেও আছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা মানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রার্থীর তালিকা অত্যন্ত কম। মুসলিম ক্যান্ডিডেট মাত্র আপনার 13 জন আর খ্রিস্টান কমিউনিটির 1 জন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের সংখ্যা অনেক বেশি। আর মহিলাদেরকে এবারে সকলেই মোর লেস প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে, সেটা একটা খুব ভালো পজিটিভ সাইন বলে আমি মনে করি। এটা সব দলের মধ্যেই পরিলক্ষিত হয়েছে, তৃণমূল তো বটেই, বামফ্রন্ট এবং বিজেপির মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি।
আমাদের জানা মতে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 27% মতো, তো সেই প্রেক্ষিতে 13 জন প্রার্থী অনেক কম না?
অনেক কম, 144-এর মধ্যে 13 জন কিছুই নয়।
কারণটা কি?
এবং যে 13 জনকে বিজেপি প্রার্থী করেছে, মানে সংখ্যালঘু প্রার্থী, তাদের পাড়াতে কতটা প্রভাব আছে না আছে সেটা তো বোঝা যাবে ইলেকশনের ফলাফলটা বেরোলেই, যে তারা কত লোকের সাপোর্ট ওখানে পাচ্ছেন, কত লোকের উপরে তাদের প্রভাব আছে অন্য দলগুলোর তুলনায়, সেটা প্রমাণ হয়ে যাবে।
জি, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কল। আচ্ছা, যাওয়ার আগে আমি জেনারেল সাখাওয়াত এবং প্রফেসর কলিমুল্লাহ দুজনকেই জিজ্ঞেস করছি যে কলকাতা পৌরসভা নির্বাচন নিয়ে আপনারা কোনো মন্তব্য করবেন?
আমি ওইটুকু বললাম যে কলকাতা পৌরসভার নির্বাচন, কলকাতা পৌরসভার স্ট্রাকচার ভিন্ন, আমাদের এখানে স্ট্রাকচারটা ভিন্ন। আমরা যদিও এখন বলা শুরু করেছি যে এটাও দলীয় ভিত্তিক নির্বাচন হলে এই ঝামেলা যেটা মানে দলীয় না নির্দলীয় এটা নিয়ে একটা বড় সমস্যা হবে। একটি কথা বরুণ বাবু যেটা বললেন, এটা কিন্তু আমাদের দেশের এই 3টি নির্বাচন নিয়েও প্রযোজ্য। আমি আগেই বলেছি নির্দলীয় নির্বাচন হলেও এই নির্বাচনটি কিন্তু এখন লোকাল সমস্যা ছাপিয়ে এটা দুটি দলের ভিতরে আমাদের দেশে দুটি বৃহত্তর জোট, যদি আমি বলি 14 দলীয় জোট যারা এখন সরকারে আছেন এবং 2 দলীয় জোট যারা একেবারে নির্বাচন বর্জন করে বাইরে আছেন, এই দুটি দলের ভিতরে কিন্তু ক্রমেই এই নির্বাচনের যে কম্পিটিশন এটা কিন্তু এখন এই দুই দলের ভিতরে চলে যাচ্ছে এবং এটা এক ধরনের ন্যাশনাল ইস্যু হয়ে উঠছে ক্রমেই লোকাল ইস্যু থেকে। আরেকটি তফাৎ হলো কলকাতা, যেটা এখানে মেয়র এবং কাউন্সিলর এরা অ্যাবসলুটলি আলাদা আলাদা ভাবে নির্বাচন করে, এটা কোনো দলভিত্তিক নয় অথবা কোনো প্যানেল ভিত্তিক নয়। আমাদের এখানে যেটা হয়ে আসছে ওটা হচ্ছে যে ধরুন ঢাকায় দুটি জায়গা মিলিয়ে 93 কাউন্সিলর, 93টি ওয়ার্ড, কিন্তু 93 কাউন্সিলরের কথা কিন্তু আমরা আলোচনার মধ্যে আনি না। আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচিত হয় মেয়র প্রার্থীদের নিয়ে, এবং বর্তমানে যারা মেয়র প্রার্থী আছেন তাদের বেশিরভাগ আলোচিত হচ্ছে এই দুটি বৃহত্তর গোষ্ঠীর, পলিটিক্যাল গোষ্ঠীর সমর্থিত প্রার্থীদের নিয়ে। এখানে যেমন হচ্ছে চট্টগ্রামও তেমনি হচ্ছে, তো কলকাতার সাথে আমাদের এখানে একটু ডিফারেন্স আছে। এবং আমরা অনেকেই বলছি যে কলকাতা বা পশ্চিমবাংলায় যে ধরনের লোকাল ইলেকশন গুলো হয় দলীয় ভিত্তিতে, সেরকম যদি এখানে হয় এবং ওই স্ট্রাকচারে যদি হয় তাহলে আমাদের এখানে যে যে ধরনের আমরা দেখি যে লোকাল ইলেকশন গুলোতেও এক ধরনের না হার মধ্যে আমরা আছি,
তারা সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সেই সঙ্গে কাউন্সিলর যারা তারাও সরাসরি ভোটে নির্বাচিত হন। কলকাতায় আমার জানা মতে যারা কাউন্সিলর বা ইকুইভ্যালেন্ট পদে থাকেন তারা নির্বাচিত হন প্রত্যক্ষ ভোটে এবং তারপর তারা মিলে ঠিক করেন মেয়র কে অলঙ্কৃত করবেন। এই গুণগত পার্থক্যটি আমাদের সঙ্গে রয়ে গেছে।
জি, আমাদের পরবর্তী কলার দোহা কাতার থেকে কল করছেন নূর মোহাম্মদ। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি।
সালাম আলাইকুম।
আমাদের সরকারের আমলে নির্বাচন গুলোতে আমরা নতুন নতুন কৌশল দেখতে পাই, যেমন সংসদ নির্বাচনে আগেভাগে সরকার সংখ্যাগরিষ্ঠ আসন তাদের অনুকূলে নিয়ে নিয়েছে, উপজেলা ও সিটি কর্পোরেশন গুলোতে দেখলাম সম্পূর্ণ বিপরীত চিত্র। এহেন পরিবেশক বিরোধী দল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও বিভিন্ন মামলা মোকদ্দমায় হয়তো জেলে বা পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমান 3টি বৃহৎ সিটি নির্বাচনেও দেখতেছি গণভবন থেকে প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে এবং কোন কোন প্রার্থী জোর গলায় বলতেছেন দুনিয়ার কোন শক্তি তাদেরকে হারাতে পারবে না। আবার কোন কোন মন্ত্রী মহোদয় বলতেছেন যে কোনোভাবে জিততে হবে। পুলিশ কমিশনার সাহেব হুঙ্কার দিয়ে বলতেছেন যাদের বিরুদ্ধে মামলা আছে তারা ময়দানে আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি সব বিষয় বিবেচনায় রেখে এই নির্বাচনকে কতটুকু কলুষমুক্ত ও গণতান্ত্রিক বলে আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে।
গণভবন মন্ত্রী বর এবং পুলিশ নিয়ে আমাদের নূর মোহাম্মদের অভিযোগ সম্পর্কে প্রফেসর কলিমুল্লাহ মন্তব্য আপনার।
দেখুন, আমি নিজেও কণ্ঠ ব্যক্ত করেছি চট্টগ্রামের কিছু এক ধরনের আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। দায়িত্বপূর্ণ পদে আছেন মন্ত্রী পদের মর্যাদার ব্যক্তিবর্গ, তারা দলীয় প্রার্থী বা সমর্থক যাদের প্রতি ব্যক্ত করা হয়েছে তাদের অনুকূলে পরোক্ষ হলেও প্রচারণা চালিয়েছেন, এটা আসনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। আর এর পাশাপাশি আপনার পুলিশের কর্তা ব্যক্তি আসলে এই অর্থে এ ধরনের মন্তব্য এই সময়টা হাজির করাটা খুব একটা বিজ্ঞজনোচিত কাজ হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ নির্বাচনকালীন সময়ে আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের বক্তব্যগুলো মানুষ আশা করে এবং সেই সংস্কৃতিটি আমরা দেখতে অভ্যস্ত। আর এর পাশাপাশি আপনার কথাটি ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে নেই, শাসক দল ক্ষমতায় আছে এবং মানে লিডার অফ দ্য হাউস যিনি একই ভাবে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার যে সরকারি বাসভবন আছেন সেখান থেকে তার মতো করে তার যে রণনীতি গণকৌশল সেগুলো নির্ধারণ করবেন। ইটস ডিফিকাল্ট টু ড্র দ্য লাইন হিয়ার, তো এই বিষয়গুলো ব্লার্ড। সেই কারণে আমাদের আসলে ওই একটা হায়ার প্লেনে যেতে লম্বা সময় লাগবে। তবে প্রক্রিয়াটি শুরু হয়েছে, যেটার উপর আমি জোর দিচ্ছি সেটা হচ্ছে যে নিয়মিত ইন্টারভেলে নির্বাচনের চর্চাটি অব্যাহত রাখা স্থানীয় সরকারের এই ধরনের বডিগুলোকে।
জি, অনুষ্ঠানের এই পর্বে স্বাভাবিক কারণেই একটা ডিসক্লেমার দেওয়া অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। এ অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা আলোচনা করছি ঢাকা, চট্টগ্রাম ও কলকাতা পুরসভার নির্বাচন। এ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, প্রফেসর নাজমুল ইসলাম, আসান কলিমুল্লাহ, সাংবাদিক বরুণ দাশগুপ্ত।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
কল করছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ ভারত থেকে। 18 এপ্রিল কলকাতা পুর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি সারদা সহ বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারি, ছবি বিক্রি, শাসক দলের আয় ব্যয়ের হিসাব নিয়ে কেলেঙ্কারি এবং অডিটে গোলমাল, ভূয় সংস্থার অনুদান ইত্যাদিকে হাতিয়ার করে প্রচারে মুখর। তারপরও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে শাসক দলের জনপ্রিয়তা ও প্রচারের কাছে বিরোধীদের প্রচার প্রপাগান্ডা একদম টিকে দেখাচ্ছে। বিভিন্ন সংস্থার সমীক্ষাও তীব্রভাবে জোড়াফুলের জয়ের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে 2014 সালের লোকসভা ভোটের নিরিখে তাদের ভোট বাড়ছে বই কমছে না। তো আজকের প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, বিভিন্ন সময় আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার, নতুন কেন্দ্রীয় সরকার আসার পরে সিবিআই দ্বারা রাজ্য সরকারকে বিভিন্ন সময় অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে আর কি, তো সেগুলো কি আজ হাতে বর হয়ে ফিরে আসছে বর্তমান রাজ্য সরকারের দিকে?
বরুণ দাশগুপ্ত, আপনি তো সারদা চিটফান্ডের কথা এর আগেই উল্লেখ করেছেন, তো জিয়াউর রহমানের মন্তব্যের উপর আর কিছু বলবেন?
দেখুন, যেটা আমি আগে বলেছি সেটা আরেকবারও বলি যে দুর্নীতির প্রশ্নে শাসক দলের মধ্যে কেউই সাধু পুরুষ নয়। এর আগে 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সে আমলেও দুর্নীতি কম হয়নি, তৃণমূলের আমলেও দুর্নীতি হচ্ছে। বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ছিল না, তাদের দুর্নীতির প্রশ্নই নেই। লোকে এটাকে ধরেই নিয়েছে যে দুর্নীতি কিছু হবে। যেটা লোকে আশা করে সেটা হচ্ছে যে যে সরকারটার ক্ষমতায় এলো সেই সরকারটা তাদের জন্য কি করেছে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে গত চার বছরে তিনি গ্রাম বাংলার জন্য যা করেছেন তার কোনো তুলনা হয় না, সেটা মানুষ বুঝেছে। এখন গ্রামের লোকই তো সংখ্যায় বেশি, তারাই হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর। তাদের কাছে বিরোধী পক্ষ বিশেষ করে বিজেপি একেবারেই দাঁত ফোটাতে পারেনি, এবং বামফ্রন্টের যে পুরনো দেশগুলো ছিল, ধরুন বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর, সেখানেও তাদের প্রভাব অনেকটা কমেছে, সংগঠন অনেকটা ভেঙেছে। এই সবকিছু মিলিয়ে তার সামগ্রিক ফল হচ্ছে অ্যাডভান্টেজটা তৃণমূল পাচ্ছে। এবং সারদার প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের লোকেরা জানেন যে সারদার উদ্ভব এবং উত্থান দুই হয়েছে বামফ্রন্টের আমলে, এবং তাদের সঙ্গে এই সারদার মালিকদের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার ছবি রিপোর্ট ইত্যাদি বেরিয়েছে। সেই জন্যই ওই প্রোপাগান্ডাতে বিরোধী পক্ষ বিশেষ করে বিজেপি এবং বামফ্রন্ট খুব একটা সুবিধে করতে পারেনি, মানুষের মনে খুব একটা দাগ কাটেনি, বিশেষ করে রুরাল পিপলের মধ্যে। কারণ তারা দেখেছে আমরা কি মানে উপকারটা পেয়েছি, কন্যাশ্রী প্রকল্প, দু টাকা কেজি দরে চাল ইত্যাদি ইত্যাদি। সেই কারণেই আমার ধারণা যে দুর্নীতির ব্যাপারটা সাধারণ ভোটারদেরকে ততটা প্রভাবিত করতে পারেনি।
জি, চৌমোহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে এবার কল করছেন এ কে মোস্তফা। হ্যালো,
আমি এ কে মোস্তফা চৌমোহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আমি মনে করছি যে সিটি কর্পোরেশন নির্বাচন ঢাকা চট্টগ্রাম শহর দুটোর বাসিন্দারা সুন্দর বসবাসকারী নগরী দেখতে চাই, যানজট মুক্ত, ফুটপাথ দখল মুক্ত শহর দেখতে প্রত্যাশী। নির্বাচিত হবার আগে যে প্রতিশ্রুতিগুলি প্রার্থীরা দিচ্ছেন তা নির্বাচিত হবার প্রথম বেশ কয়েক মাস সুন্দরভাবে রক্ষা করা সম্ভব হয়, তবে শেষের দিকে পানি, গ্যাস, বিদ্যুতের মতো সেবাগুলোরও সেবার মাত্রা হ্রাস পাবে, কারণ স্বজন প্রীতি দলীয়করণ সুকৌশলে এর ভিতরে ঢুকে যায়। দলীয়করণ প্রীতি ও স্বজন প্রীতি আঁকড়িয়ে ধরবে নির্বাচিত ব্যক্তিটিকে। নির্বাচিতগণ শতভাগ না পারলেও স্বজন প্রীতি দলীয়করণের প্রতি চোখ কান খোলা রাখতে হবে নির্বাচিত হলে, তবেই ঢাকা চট্টগ্রাম শহর বাসিন্দাদের প্রকৃত সেবা দেয়া সম্ভব। এ আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
ধন্যবাদ জেনারেল সাখাওয়াত।
চৌমুনি থেকে যিনি রিং করেছেন তিনি অনেকগুলো কথা বলেছেন। আমাদের এখানে সমস্যাটা হলো এই যে আগেই বলেছি মেয়র এবং কাউন্সিলর পদে সরাসরি ভোট হয়। এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের নির্বাচিত মেয়র এবং কাউন্সিলর তাদের কাজ করার ফিল্ডটা কিন্তু অত্যন্ত সীমিত। ধরুন ঢাকা শহরের যানজট, ঢাকা শহরের গ্যাস প্রবলেম, ঢাকা শহরের পানি প্রবলেম, ঢাকা শহরের বিদ্যুৎ প্রবলেম, এগুলো বড় সমস্যা। এই সমস্যাগুলো মেয়রের পক্ষে সমাধান করা সম্ভব নয়, কারণ এটা সিটি গভর্নমেন্ট নয়, এবং মেয়রের এই সমস্যাগুলো সমাধান করতে হলে সরকারের উপরে নির্ভর করতে হয়, এবং এখানে প্রায় 56টি সেবা প্রতিষ্ঠান যারা এখানে ঢাকা পুরো দেশে আছে, আমাদের 14-15টি ঢাকা শহরে কাজ করে, এগুলো মেয়রের অধীনে নয়। মেয়র যেটুকু করতে পারে তার বেশি কিন্তু আবার দেশের প্রতিশ্রুতি, এবং যখন এই প্রতিশ্রুতিগুলো দেন এবং এই প্রতিশ্রুতিগুলো যখন তিনি পুরো করতে পারেন না, কারণ তার হাতে নয় এবং তার ক্ষমতার ভিতরে নয়, তখন এই মেয়রকে নিয়ে মেয়রের সমস্যা হয়। যেগুলো মেয়র করতে পারেন তার মধ্যে আমি মনে করি বর্তমানে ঢাকা এবং চট্টগ্রামে, বিশেষ করে ঢাকায়, যে সিটি কর্পোরেশনের উইদিন দ্য সিটি কর্পোরেশন অর্গানাইজেশন ভিতরে যে কারাপশন গুলো আছে সেগুলো যদি কমিয়ে আনতে পারেন, এবং সিটি কর্পোরেশনের অধীনে যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো যদি মেনটেন করতে পারে, যেমন ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম আছে এখানে পাবলিক টয়লেট নেই, এখানে রাস্তাঘাট পার হওয়ার মতো সেরকম সুশৃঙ্খল ব্যবস্থা নেই, এখানে যে সমস্ত স্কুল কলেজ আছে তার কোনো মাঠ নেই, পার্ক গুলো বেদখল হয়ে যাচ্ছে, ড্রেন গুলো যেগুলো বড় প্রশস্ত ড্রেন ছিল, ছোট ছোট যেগুলো লেক ছিল এগুলো দখল হয়ে যাচ্ছে। এইগুলো যদি আমাদের সিটি কর্পোরেশন এগুলো ব্যবস্থা করতে পারে এবং এগুলোকে যদি পুনরুদ্ধার করতে পারে, এবং কিছুটা ডিসিপ্লিন যদি আনতে পারে, যেরকম বললাম যে পাবলিক টয়লেট, আপনার ছোট ছোট রোড ক্রসিং যে সমস্ত তাদের আওতার মধ্যে আছে, এবং এই পার্ক গুলোকে, পাবলিক পার্ক গুলোকে যদি তারা দখলমুক্ত করতে পারে, শহরে রিক্রিয়েশনের কোন ব্যবস্থা নেই সেটা যদি করতে পারে, নর্দমা ড্রেন এবং কল পরিষ্কার, ঢাকা শহরে যেটা অনেক জায়গায় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এইসব কাজ আমার মনে হয় সিটি কর্পোরেশন করতে পারে। ছোটখাটো রাস্তা রিপেয়ার যেগুলো সিটি কর্পোরেশন, সেগুলো যদি করতে পারে তাহলে যথেষ্ট। কিন্তু নদী দূষণ ঠেকানো বা ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, আর ঢাকা শহরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রত্যেক বস্তিতে বিদ্যুৎ দেওয়া, এইগুলো কিন্তু মেয়রের এখতিয়ারের মধ্যে নেই। কাজেই যখন মেয়ররা এই ধরনের প্রতিজ্ঞা করেন বা ইলেকশন ক্যাম্পেইনে নেমে এই সমস্ত কথা বলেন, এবং সেগুলো যখন করতে না পারেন, তখনই কিন্তু জনগণ তাদের প্রতি এক ধরনের নেতিবাচক আইডিয়া রাখেন। কাজেই এখানে আমাদের যে মেয়র এবং কাউন্সিলর যে সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতার মধ্যেই তারা যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় যে তারা তাদের কাজটি সম্পূর্ণ করতে পারবে।
জি, আমাদের হাতে সময় বড় একটা নেই, তো আমরা দুটো কল দুটোই ঢাকার পরপর নিয়ে নিচ্ছি। প্রথমেই জায়েদুল আহসান, হ্যালো।
হ্যালো, আমার মনে হচ্ছে এই নির্বাচনটা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। প্রথম কারণ হলো বিএনপি অংশ নিয়েছে, নির্দলীয় জোটেরও প্রার্থী আছে, আওয়ামী লীগেরও প্রার্থী আছে। আওয়ামী লীগ চিন্তা করবে এই নির্বাচনে বৈতরণীটা পার হতে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে, কারণ সারা দেশের মানুষ এবং দাতা সংস্থা সহ বিশ্ববাসীকে আওয়ামী লীগ জানাতে চাইবে যে নির্বাচন তার অধীনে সুষ্ঠু এবং অবাধ হয়। সরকার চেষ্টা করবে এটাকে নিরপেক্ষ রাখতে, দলের হয়ে হয়তো কেউ কোনো কোনো জায়গায় করার চেষ্টা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার এখন যে গণমাধ্যমের যে প্রসার ঘটেছে দেশে, সারা দেশে গণমাধ্যমের চোখ খোলা থাকবে, পর্যবেক্ষকের সংখ্যাও প্রচুর, এত সাংবাদিক এবং পর্যবেক্ষকের সামনে রিগিং করাটা খুব একটা কঠিন হয়ে পড়বে। বিএনপিও চাইবে এই নির্বাচনে সুষ্ঠুভাবে তারা জয়ী হয়ে আসবে, বিএনপির সেক্ষেত্রে বক্তব্য স্টাবলিশ করার সম্ভাবনা বেড়ে যাবে যে এই সরকারের জনপ্রিয়তা নাই, সরকার যেন মধ্যবর্তী নির্বাচন দিয়ে তার জনপ্রিয়তা প্রমাণ করে। কনটেস্টের কথা যদি বলেন, প্রতিদ্বন্দ্বিতা আমি মনে করি খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। কেউ কেউ বলে থাকেন যে প্রার্থী দুর্বল, উত্তরে বিএনপির প্রার্থী দুর্বল, অথবা চিটাগাংয়ে আওয়ামী লীগের প্রার্থী দুর্বল। আমার মনে হয় এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন হলেও এটা পুরোটাই জাতীয় নির্বাচনের আবহ সৃষ্টি করেছে। সারা দেশে আপনার মানুষ দলগত ভাবেই ভোট দেবে, এখানে প্রার্থী দেখে ভোট দেওয়ার সংখ্যা বেশি ভোটারের মধ্যে আমি মনে করি না কাজ করবে, ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি মনে করি।
ঢাকা থেকেই কল করছেন সেলিম, হ্যালো।
যে আমি সেলিম বলছিলাম বাংলাদেশ, ধানমন্ডি বাংলাদেশ থেকে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশিরভাগ জনগণই একটু চিন্তিত, কারণ যে ফেয়ার নির্বাচন হবে কিনা এটা নিয়ে সন্দেহ। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ক্যান্ডিডেট আছে বিরোধী দলের, যে ক্যান্ডিডেট গুলো বিশেষ করে কাউন্সিলর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির পদপ্রার্থী মির্জা আব্বাস, ওনার নামে কেস আছে, মিনিমাম 50টা মতো কেস আছে। তো রাজনৈতিক মামলা, এই মামলাগুলি থেকে উনি তো এখন পর্যন্ত জামিন পায় নাই, যে কারণে উনি প্রচারণা নামতে পারতেছে না। অন্যদিকে সরকারি দলের সাহিদ খোকন, উনি তো নির্বাচনে পুরোদমে ক্যাম্পেইন করতেন, এটা একটা প্রবলেম। আর উত্তর সিটি কর্পোরেশনের যে বিএনপির যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটকে নতুন করে মানুষ কেউ চিনেও না ওরকম ভাবে। এটা আমার মনে হয় যে মাহিদুর চৌধুরীকে যদি সাপোর্ট করতো বিএনপি, সেক্ষেত্রে আনিসুলের সাথে একটু কনটেস্টটা ভালো হতো। আমার একটা প্রশ্ন হলো কলিমুল্লাহ স্যারের কাছে, যে এই যে নির্বাচন পর্যবেক্ষক যদি যারা করতে যাবে, সেক্ষেত্রে তাদের যে নিরপেক্ষ ভাবে পর্যবেক্ষণ করতে পারবে কিনা, এটা আমার একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমার কাছে কলিমুল্লাহ স্যারের কাছে।
প্রফেসর কলিমুল্লাহ, খুব সংক্ষেপে, আমাদের হাতে একদম সময় নেই, জবাব দেবেন।
ধন্যবাদ। আমরা এবার যে কর্মকৌশল এবং পদ্ধতির বাস্তবায়নের কথা চিন্তা করছি পর্যবেক্ষণ নিরিখে সিটি কর্পোরেশনে, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী দুই অ্যাপ্রোচই আমরা কাজ করছি, এবং আমাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। নির্বাচন পূর্ব, নির্বাচন দিবস ও নির্বাচন পরবর্তী যে অধ্যায়, এটা পুরো স্পেকট্রামটা আমাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ কার্যক্রমের আওতায় চলে আসবে। আর তাছাড়া বিপুল সংখ্যক স্বল্পমেয়াদী অর্থাৎ নির্বাচন দিবসে শুধু কাজ করবেন এরকমের পর্যবেক্ষক আমরা তিন সিটি কর্পোরেশন এলাকায় ডিপ্লয় করব এবং তার আমাদের যে ট্রেডিং এবং অন্য কার্যক্রম গুলো সেগুলো ইতিমধ্যে আমরা
সমাধান
আশাবাদী কে আমরা
শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে আজকের অতিথি উত্তরদাতা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, সাংবাদিক বরুণ দাশগুপ্তকে ধন্যবাদ জানিয়ে সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, শুভ নববর্ষ, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।